বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات وَاللَّهُ عَزِيزٌ وَاللَّهُ عَزِيزٌ ذُنْتِقَامٌ صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم أَلِفْ لَامْ مِيمْ আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আজিম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা বন্ধুরা, পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক অনুষ্ঠান খোদা প্রেমের বসন্তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো।
পবিত্র রমজান মাসে আমরা সবাই মহান আল্লাহর মেহমান। বুদ্ধিমান মেহমান হতে হলে আমাদেরকে জানতে হবে মেজবানের তথা মহান আল্লাহর পছন্দ অপছন্দ ও তাঁর ক্রোধ আর দয়া উদ্রেককর বিষয়গুলো কি। আমরা রমজান মাসে আল্লাহর বিশেষ ভোজ সভার মেহমান তথা অজস্র বিশেষ খোদাই অনুগ্রহের ভাণ্ডার থেকে অফুরন্ত মাত্রায় ফায়দা তোলার জন্য আমন্ত্রিত। কিন্তু অন্য মাসগুলোতেও আমরা তাঁরই দেয়া অনুগ্রহ ও রিজিক এবং যোগ্যতা হতে লাভবান হচ্ছি। তাই রমজান মাসেও যদি মহান আল্লাহ সন্তুষ্টি অর্জনের মতো কাজ করতে না পারি, তাহলে তা হবে মহান আল্লাহকেই অবজ্ঞা করার নামান্তর।
প্রতিটি পাপের রয়েছে বাহ্যিক ও আত্মিক বা আধ্যাত্মিক ক্ষতি। আধ্যাত্মিক ক্ষতি আমরা অনেক সময় টের পাই না। যেমন ইসলামী বর্ণনায় বলা হয়েছে, যদি মানুষ একটা মিথ্যা বলে তবে তার মুখের দুর্গন্ধে সাত আসমান পর্যন্ত ফেরেশতারা কষ্ট পান। যেমন বলা হয়, যখন মানুষ জাহান্নামে থাকবে তখন জাহান্নাম প্রচণ্ড দুর্গন্ধ ছড়াবে। এই দুর্গন্ধ প্রকৃতপক্ষে এ দুনিয়াতেই আমরা সৃষ্টি করেছি মিথ্যা কথা বলা, গালি দেয়া, অপবাদ ও পরনিন্দা চর্চার মাধ্যমে। পরনিন্দা ও অপবাদ আরোপ গিবত থেকেও নিকৃষ্ট। যেহেতু পরনিন্দার মাধ্যমে যেমন মিথ্যাও বলা হয়, তেমন গীবত করা হয়। কিন্তু যে মিথ্যা বলে সে শুধু মিথ্যাই বলে, গীবত করে না। তাই পরনিন্দাই দুটি কবিরা গুণা একসঙ্গে করা হয়। রমজানে একে অপরের বিরুদ্ধে নিন্দা ও অপবাদ আরোপ অত্যন্ত নিন্দনীয়। রমজান মাস ঐক্যের মাস। এই মাস দেয়া হয়েছে এজন্য যে মুসলমানরা বেশি বেশি সমবেত হবে, সম্মিলিতভাবে ইবাদত করবে, মসজিদে মিলিত হবে ও একে অপরকে দূরে সরাবে না।
রমজান মাসেও পাপ করার মতো চরম অভদ্রতার কি হতে পারে? রমজানের আগে ও পরে যদি আমাদের অবস্থা একই রকম থাকে তাহলে তা হবে খুবই দুর্ভাগ্যজনক। মহান আল্লাহর বিধান ও খোদা প্রেমের রহস্যগুলো জানার এক মোক্ষম ঋতু হল পবিত্র রমজান। আমরা অনেকেই দুনিয়া পূজারি বলতে মনে করি যে যার রয়েছে বড় বড় প্রাসাদ তুল্য বাড়ি বা দামি গাড়ি, কিন্তু বাস্তবে এমনও হয় যে তার বহু প্রাসাদ ও সম্পদ থাকা সত্ত্বেও তিনি দুনিয়াদার নন। যেমন হযরত সুলাইমান নবী ছিলেন বহু রাজকীয় প্রাসাদ, বিশাল রাজ্য, বহু কর্মচারী এবং বিত্ত আর ক্ষমতার অধিকারী, কিন্তু আল্লাহ দেয়া এসব নিয়ামতের জন্য তাঁর বিন্দুমাত্র লোভ ছিল না। অন্যদিকে দুনিয়ার প্রতি লোভ থাকার কারণে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের এক দরিদ্র ছাত্র কেবল একটি বইয়ের অধিকারী হওয়া সত্ত্বেও দুনিয়া পূজারী হতে পারে। মোট কথা, কে দুনিয়া পূজারী ও কে দুনিয়া পূজারী নয় তার মানদণ্ড কিন্তু সম্পদ নয়, বরং মানদণ্ড হল অন্তরের ঝোঁক প্রবণতা। শ্রোতা ভাই বোনেরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ মনির হুসাইন খানের বক্তব্য শুনব। তিনি বলেছেন,
মহান আল্লাহর রহমত ও রোজা। ইমাম সাদিক আলাইহিস সালাম বলেছেন, তিনটি জিনিসের উৎপত্তি মহান আল্লাহর রহমত থেকে। এক, রাত্রি জাগরণ ও তাহাজ্জুদের নামাজ আদায় করা। দুই, তিনি ভাইদের সাথে দেখা সাক্ষাৎ। এবং তিন, রোজা।
বিশে রমজানের রাত তথা একুশে রমজান আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী। একুশে রমজান পৃথিবী হারিয়েছিল বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ প্রতিনিধি ও শ্রেষ্ঠ অনুসারীকে, হারিয়েছিল বিশ্বনবীর জ্ঞাননগরীর মহাতরণকে, হারিয়েছিল রাসুলের পর সবচেয়ে দয়ালু ও উদার আত্মার অধিকারী মানুষ এবং হেদায়েতের উজ্জ্বলতম প্রদীপকে। সেদিন মুসলিম বিশ্ব তার অত্যন্ত দুঃসময়ে হারিয়েছিল সাধনা ও আধ্যাত্মিক পূর্ণতার সর্বোত্তম আদর্শকে। ন্যায় বিচার প্রতিষ্ঠায় মহানবীর নিজ হাতে গড়ে তোলা ইসলামের শ্রেষ্ঠ সেনাপতি ও সবচেয়ে আপোষহীন নেতাকে। কিন্তু অকাল মৃত্যু সত্ত্বেও আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহিসসালামের শক্তিশালী ব্যক্তিত্বের স্বর্গীয় আলোকোজ্জ্বল প্রভা যুগ যুগ ধরে ইতিহাসের পরতে পরতে আদর্শ মুমিনের কর্মতৎপরতার গভীরে অতুলনীয় ও ক্রমবর্ধমান প্রভাব সৃষ্টি করে চলেছে। সেই আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহিসসালামের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সবার প্রতি আমরা জানাচ্ছি অশেষ সমবেদনা।
ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর মতে আলী আলাইহিসসালাম ছিলেন যুবকদের জন্য বীরত্ব ও সাহসিকতার আদর্শ, সরকার প্রধানদের জন্য ন্যায় বিচারের আদর্শ, ইবাদত, খোদাপ্রেম ও ভারসাম্যপূর্ণ অনাড়ম্বর জীবনের জন্য সব মুমিন মুসলমানদের জন্যই আদর্শ। তার মুক্তিকামিতা বিশ্বের সব মুক্তিকামীর আদর্শ এবং প্রজ্ঞাময় বক্তব্য ও চিরস্মরণীয় উপদেশগুলো আলেম, বিজ্ঞানী ও দার্শনিক চিন্তাবিদদের জন্য আদর্শ। আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিসসালাম ছিলেন সেই ব্যক্তিত্ব, নদী দখলকারী শত্রুরা যার বাহিনীর জন্য নদীর পানি ব্যবহার নিষিদ্ধ করলে সেই শত্রুদের পরাজিত করার পরও তিনি ওই নদীর পানি কোনো শত্রুর জন্য নিষিদ্ধ করেননি। জালিমদের বিরুদ্ধে আলী আলাইহিস সালাম সবচেয়ে কঠোর হলেও তিনি ব্যক্তিগত ক্রোধের বশে নয়, বরং আল্লাহ সন্তুষ্টির জন্য তাদের উপর আঘাত হানতেন। সিফিনের যুদ্ধের প্রাককালে উভয় পক্ষের লোক ক্ষয়ে এড়ানো ও বিদ্রোহীদের সুপথে আনার জন্য তিনি এত বেশি অপেক্ষার নীতি গ্রহণ করেছিলেন যে সে সময় শত্রুরা এ প্রচারণা চালিয়েছিল যে মহাবীর আলী আলাইহিস সালাম মৃত্যুকে ভয় পান। অথচ শিশুর কাছে মাতৃস্তন যতটা প্রিয়, শাহাদাত ছিল আলীর কাছে তার চেয়েও বেশি প্রিয়। হযরত আলী আলাইহিস সালাম ছিলেন সেই ব্যক্তিত্ব যার সম্পর্কে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসার সাথে হারুনের যে সম্পর্ক, তোমার সাথে আমার সেই সম্পর্ক। শুধু পার্থক্য হল হারুন আলাইহিস সালাম নবী ছিলেন, তুমি নবী নও।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জ্ঞানের নগরী, আলী তার দরজা। যে কেউ আমার জ্ঞানের মহানগরীতে প্রবেশ করতে চায় তাকে এ দরজা দিয়েই আসতে হবে। মহানবী আরও বলেছেন, হে আম্মার, যদি দেখো সমস্ত মানুষ একদিকে চলে গেছে কিন্তু আলী চলে গেছে অন্যদিকে, তবুও আলীকে অনুসরণ করো, কারণ সে তোমাকে ধ্বংসের দিকে নেবে না। বিশ্বনবী আরও বলেছেন, আমি আলী থেকে আর আলী আমার থেকে, যা কিছু আলীকে কষ্ট দেয় তা আমাকে কষ্ট দেয়, আর যা কিছু আমাকে কষ্ট দেয় তা আল্লাহকে কষ্ট দেয়। হে আলী, ইমানদার কখনো তোমার শত্রু হবে না এবং মোনাফিকরা কখনো তোমাকে ভালোবাসবে না। অনেক সাহাবি এ হাদিসের ভিত্তিতেই মোনাফিকদের শনাক্ত করতেন।
কোন এক ঘটনার ফলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফার্সি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হে সালমান, আলীর ব্যাপারে তুমি আশ্চর্য হয়ো না, কারণ আল্লাপাক নিজের সব গুণ দিয়ে তাঁকে সৃষ্টি করেছেন এবং আলী সেই ব্যক্তি যিনি খোদার আদেশে নবী ও তার বন্ধুদের বিপদের সময় সাহায্য করেছেন। তুমি আলীকে বোঝার চেষ্টা করলেও বুঝতে পারবে না। এর কারণ হল আলীর মধ্যে আমার নূরের অর্ধেক নূর আছে। আল্লাহ তাকে নিজের নিয়ামত দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে নিজের স্বর্গীয় শক্তিতে পরিণত করেছেন। অতএব হে সালমান, আলীর ব্যাপারে তুমি আশ্চর্য হয়ো না, কারণ তিনি আল্লাহ সৃষ্টির এমন এক রহস্য যাকে তুমি সহজে অনুধাবন করতে পারবে না। কথিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলাইহিস সালাম সম্পর্কে আরও বলেছেন, আল্লাহকে ভালোভাবে চেনেন শুধু আমি আর আলী, আর আলীকেও পুরোপুরি চেনেন শুধু আল্লাহ আর আমি।
হযরত আলীর নেতৃত্বে মুসলমানরা মদিনার পাশে বাতুল আখদাল নামক যুদ্ধে জয় করার পর মুসলিম সেনারা যখন মদিনায় ফিরে আসছিল তখনই সূরা আদিয়াত নাজিল হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিজয়ের খবর শুনে প্রফুল্ল চিত্তে অভ্যর্থনা জানানোর জন্য বেরিয়ে আসেন। রাসুলকে দেখা মাত্র আলী আলাইহিসাল্লাম ঘোড়া থেকে নেমে পড়েন। এ সময় মহানবী বললেন, হে আলী, যদি আমার উপর উম্মতের বিপদগামিতার আশঙ্কা না থাকত, তবে তোমার সম্পর্কে আমি সেই কথা বলতাম যার পর মানুষ তোমার পদধূলিকে রোগমুক্তির জন্য নিয়ে যেত। মহানবী আরও বলেছেন, আমার পরে সাহাবিদের মধ্যে কেবল আলী কোরআনের মর্যাদা রক্ষার জন্য যুদ্ধ করবে। রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা বিনতে আবু বকর হযরত আলী আলাইহিসাল্লামের শাহাদাতের খবর শুনে বলেছিলেন, হে রাসুল, তোমার সবচেয়ে প্রিয় পাত্র শাহাদাত বরণ করেছেন। আজ এমন এক ব্যক্তি শহীদ হয়েছেন যিনি ছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বশ্রেষ্ঠ মানুষ। ওয়াশিংটন আরভিং বলেছেন, সব ধরনের নীচতা ও কৃত্রিমতা বা মিথ্যার বিরুদ্ধে আলীর ছিল মহৎ সমালোচনা এবং আত্মস্বার্থকেন্দ্রিক সব ধরনের কূটচাল থেকে তিনি নিজেকে দূরে রেখেছিলেন। ঐতিহাসিক মাসুদির মতে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সঙ্গে সবচেয়ে বেশি মিল যার ছিল তিনি হলেন আলী আলাইহিসাল্লাম।
ইন্নামা ইউরিদু
শাহাদত প্রেমিক আলী আলাইহিসসালাম যখন মৃত্যুশয্যায় শায়িত, তাঁর সঙ্গীরা মানসিকভাবে বিপর্যস্ত, সবাই কাঁদছে, চারিদিকে ক্রন্দনের শব্দ, কিন্তু আলী আলাইহিসসালামের মুখ হাস্যোজ্জ্বল। তিনি বলছেন, আল্লাহর শপথ, আমার জন্য এর চেয়ে উত্তম কি হতে পারে যে ইবাদতরত অবস্থায় শহীদ হব? ঘাতকের প্রাণঘাতী আঘাতে ধরাশায়ী আমিরুল মোমেনিন এ ঘটনা নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি বা অবিচার না করার আহ্বান জানিয়ে বলেছিলেন, আব্দুল মুত্তালিবের সন্তানেরা, তোমরা এমন যেন না করো, যখন আমি পৃথিবী থেকে বিদায় নেব তখন মানুষের উপর হামলা করবে এ অজুহাতে যে আমিরুল মোমেনিনকে শহীদ করা হয়েছে। অমুকের এটার পেছনে হাত ছিল, অমুক এ কাজে উৎসাহিত করেছে, এসব কথা বলে বেড়াবে না, বরং আমার হত্যাকারী হল এই ব্যক্তি। আলী আলাইহিসসালাম ইমাম হাসান আলাইহিসসালামকে বলেছিলেন, বাবা হাসান, আমার মৃত্যুর পর যদি চাও আমার হত্যাকারীকে মুক্তি দেবে তাহলে মুক্তি দিও, যদি চাও কিসাস গ্রহণ করবে তাহলে লক্ষ্য রাখবে সে তোমার পিতাকে একটি আঘাত করেছে, তাকেও একটি আঘাত করবে, যদি তাতে মৃত্যুবরণ করে তো করল, নতুবা ছেড়ে দেবে। তারপর আবার বন্দির চিন্তায় মগ্ন হলেন আলী আলাইহিসসালাম, বন্দিকে ঠিকমতো খেতে দিয়েছ তো, পানি খেতে দিয়েছ তো, ঠিকমতো দেখাশোনা করো, কিছু দুধ তার জন্যে আনা হলে কিছুটা খেয়ে বললেন, বাকিটা বন্দিকে দাও।
হযরত আলী আলাইহিসসালাম নিজেকে সবসময় জনগণের সেবক বলে মনে করতেন এবং সবসময় অত্যন্ত বিনয়ী ছিলেন। দ্বিতীয় খলিফা বলেছেন, আলী ইবনে আবি তালিবের মতো আরেকজনকে জন্ম দেওয়ার ক্ষমতা নারীকুলের কারণেই, আলী না থাকলে ওমর ধ্বংস হয়ে যেত। জিরার ইবনে হামজা তার প্রিয় নেতার গুণাবলী তুলে ধরতে গিয়ে বলেছিলেন, আলীর ব্যক্তিত্ব ছিল সীমাহীন, তিনি ক্ষমতায় ছিলেন দুর্দণ্ড, তার বক্তব্য ছিল সিদ্ধান্তমূলক, তার বিচার ছিল ন্যায়ভিত্তিক, সব বিষয়ে তার জ্ঞান ছিল, তার প্রতিটি আচরণে প্রজ্ঞা প্রকাশিত হতো। তিনি মোটা বা সাদামাটা খাদ্য পছন্দ করতেন এবং অল্প দামের পোশাক পছন্দ করতেন। আল্লাহর কসম, তিনি আমাদের একজন হিসেবে আমাদের মাঝে ছিলেন, আমাদের সব প্রশ্নের উত্তর দিতেন, আমাদের সকল অনুরোধ রক্ষা করতেন। তার প্রতি সশ্রদ্ধ অনুভূতি থাকা সত্ত্বেও তাকে সম্বোধন করে কিছু বলতে ও প্রথমে কথা বলতে আমরা ভয় পেতাম না। তার হাসিতে মুক্তা ছড়িয়ে পড়ত। তিনি ধার্মিকদের খুব সম্মান করতেন, অভাবগ্রস্তদের প্রতি খুবই দয়ালু ছিলেন, এতিম নিকট আত্মীয় ও অন্নহীনকে খাওয়াতেন, তিনি বস্ত্রহীনে বস্ত্র দিতেন ও অক্ষম ব্যক্তিকে সাহায্য করতেন, তিনি দুনিয়া ও এর চাকচিক্যকে ঘৃণা করতেন। আমি আলী ইবনে আবি তালিবকে গভীর রাতে বহুবার এ অবস্থায় মসজিদে দেখেছি যে তিনি নিজ দাড়ি ধরে দাঁড়িয়ে এমনভাবে আর্তনাদ করতেন যেন সাপে কামড় খাওয়া মানুষ, এবং শোকাহত লোকের মতো রোদন করে বলতেন, হে দুনিয়া, ও হে দুনিয়া, আমার কাছ থেকে দূর হও, আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করো না।
হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, বাহ্যিক অলঙ্কার ও পোশাক পরিচ্ছদ সৌন্দর্য নয়, সৌন্দর্য হল জ্ঞান ও সভ্যতা। যার পিতামাতা মারা গেছে সে এতিম নয়, প্রকৃত এতিম সে যার মধ্যে জ্ঞান ও বিবেক নেই। তিনি আরও বলেছেন, প্রত্যেক বক্তব্য বা কথা যাতে আল্লাহ স্মরণ নেই তা হল অর্থহীনতা ও অন্তঃসারশূন্যতা, আর যে নীরবতার মধ্যে আল্লাহ নিয়ে কোনো চিন্তা নেই তা হচ্ছে উদাসীনতা বা মনোযোগহীনতা, এবং যে চিন্তার মধ্যে আল্লাহর প্রতি দৃষ্টি নেই তা হচ্ছে অনর্থক সময় নষ্ট করা।
এবারে শুনুন অর্থসহ ২০তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমার জন্যে বেহেশতের দরজাগুলো খুলে দাও এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও, আমাকে কোরআন তিলাওয়াতের তৌফিক দান করো, হে ইমানদারদের অন্তরে প্রশান্তি দানকারী।
আল্লাহুম্মা ইফতাহ লি ফীহা আবওয়াবাল জান্নাহ ওয়া আগলিগ আন্নী ফীহা আবওয়াবাল السكينة في قلوب المؤمنين
باسمك يا
শ্রোতা বন্ধুরা, সালাম ও মুবারকবাদ নিন। আশা করি ভালোই আছেন আপনারা। পৃথিবীর বুকে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে আল কোরআন। তাই কোরআন তেলাওয়াত শোনার মানে হল শ্রেষ্ঠ বাণী শোনা। এই বাণী শোনার পথ বা মাধ্যমকে পূত ও পবিত্র রাখা জরুরি। যে মন তেলাওয়াত শুনতে চায়, সেই মন যদি অপবিত্র আর ময়লা আবর্জনায় ভর্তি থাকে, তাহলে তো শুনে মজা পাবে না। অপবিত্র আত্মার লোকজনের কানটাই ঝালাপালা হয়ে যাবে তেলাওয়াতের অপূর্ব ধ্বনিতে। এ অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
কোরআন হচ্ছে কাউসারের পানির মতো স্বচ্ছ ঝর্ণাধারা। স্ফটিকের মতো পরিষ্কার এই পানি যদি অপবিত্র নোংরা মুখ অতিক্রম করে, তাহলে তার রং হারাবে, দুর্গন্ধযুক্ত হবে। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মাতের জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত হল কোরআন পড়া। তবে কোরআন পড়াই উম্মাতের জন্য চূড়ান্ত লক্ষ্য নয়, বরং তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর আদেশ নিষেধগুলোর সাথে পরিচিত হওয়া এবং সে অনুযায়ী আমল করাটাই লক্ষ্য। কারি হিসেবে খ্যাতি লাভ করার উদ্দেশ্যে তেলাওয়াত করা ঠিক নয়। অনেকে আবার দুনিয়াবী স্বার্থ সিদ্ধির লক্ষ্যেও তেলাওয়াত করে। এ ধরনের তেলাওয়াতে কোনো রকম কল্যাণ নেই। বাস্তবায়নের পর্যায়ে উন্নীত হবার জন্যে তেলাওয়াত করাটা একটা ক্রমধারা। তেলাওয়াতের শিষ্টতাপূর্ণ কিছু নিয়মকানুন রয়েছে, এগুলোর কোনোটা বাহ্যিক, আবার কোনো কোনোটা অভ্যন্তরীণ।
বাহ্যিক সৌন্দর্যের মধ্যে রয়েছে তেলাওয়াতের জন্য অবস্থান নির্ণয় করা। কোরআন সর্বাবস্থায় তেলাওয়াত করা যায়, দাঁড়িয়ে বসে কিংবা শুয়ে শুয়েও কোরআন পড়া যায়। তবে সর্বোত্তম উপায় হল দাঁড়িয়ে পড়া, কেননা দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করার ফজিলত সবচেয়ে বেশি। তারপর বসে পড়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, সবশেষে বলা হয়েছে শুয়ে শুয়ে পড়ার কথা। যদি পরিপূর্ণ আদব এবং নিয়মকানুনের সাথে নির্দিষ্ট শৃঙ্খলা মেনে, অর্থাৎ কোরআনের আয়াতে যেরকম এসেছে ঠিক সেভাবে তিলাওয়াত করা হয়, তাহলে মানুষের উপর সেই তিলাওয়াতের আধ্যাত্মিক প্রভাব অনেক বেশি পড়ে।
এই যে আমরা শৃঙ্খলা বা নিয়মের কথা বললাম, কোরআনের আলোকে সেদিকে সংক্ষিপ্ত নজর বুলানো যাক। সূরা ওয়াকিয়ার 79 নম্বর আয়াতে কোরআনের পবিত্রতার প্রতি ইঙ্গিত করা হয়েছে। বলা হয়েছে, পবিত্র সত্তা ছাড়া কেউ এ কোরআন স্পর্শ করতে পারে না। শয়তান থেকে এ কোরআন পবিত্র, এ অর্থ বোঝানো হলেও কোনো কোনো মুফাসসির এরকমও বলেছেন, পাক পবিত্র নয় এমন কোনো ব্যক্তি যেন তা স্পর্শ না করে। তার মানে অযু গোসল ছাড়া কোরআন স্পর্শ করা ঠিক নয়। তেলাওয়াত করার সময়ও পবিত্র থাকা শরীয়তের দিক থেকে মুস্তাহাব। বর্ণনায় এসেছে, মুখটাকে পরিষ্কার করো, কেননা মানুষের মুখ হল কোরআনের পথ। তার মানে কোরআনের আধ্যাত্মিক গুণে যিনি সমৃদ্ধ হতে চান, তাঁর উচিত আত্মিক পবিত্রতা এবং আন্তরিক বিশ্বাস স্থাপন করা।
রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম বলেছেন, কোরআন তেলাওয়াত করো,
কান্নাকাটি করো এবং নিজের ভেতর কান্নার আবহ সৃষ্টি করো। তেলাওয়াত করার শুরুতে ইস্তেআজা বাক্যটি পড়ে নিতে হবে। এর উদ্দেশ্য হল আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। সূরা নামলের 98 নম্বর আয়াতে এসেছে, যখন তোমরা কোরআন পড়ো তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ স্মরণ নিতে থাকো। সুতরাং এ আদেশ অনুযায়ী কোরআন তিলাওয়াত করার শুরুতেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি পড়ে নিতে হবে। এরপর নির্বাচিত আয়াত তিলাওয়াতের আগে তাসমিয়া মানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে শুরু করতে হবে। ইমাম সাদেক আলাইহিসসালামের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ইস্তেআজার মাধ্যমে গুনাহের দরজাগুলো বন্ধ করে রেখে তাসমিয়ার মাধ্যমে আল্লাহর আনুগত্যের দ্বার উন্মোচন করা হয়।
بتلاوته روحي تسمو بتدبره عقلي ينمو بتلاوته روحي تسمو بتدبره عقلي ينمو ويزول به عني الغم فظل سعيدا فرحانا
نيروبي شوناو تلاوتر اكتشفتها সূরা আরাফের 204 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন কোরআন তোমাদের সামনে পড়া হয় তা মনোযোগ সহকারে শোনো এবং নীরব থাকো, হয়তো তোমাদের প্রতিও রহমত বর্ষিত হবে। এ আয়াতের দাবি অনুযায়ী কোরআন তিলাওয়াতের সময় নীরবে আল্লাহর ওহির মর্যাদাময় বাণী মনোযোগ সহকারে শুনতে হবে। বলা হয়ে থাকে তিলাওয়াত করার সময় আল্লাহ পাক তিলাওয়াতকারীর সাথে কথা বলেন, সেজন্যে খুব ভালোভাবে শোনা উচিত এবং শুনে মনোযোগের সাথে আয়াতের বক্তব্য নিয়ে চিন্তাভাবনা করা উচিত, যাতে ঐশী বাণী থেকে বেশি বেশি উপকৃত হওয়া যায়।
তেলাওয়াত এমন একটি শব্দ বা পরিভাষা যার অর্থ অনেক ব্যাপক। সাধারণ অর্থে যে কোনো তেলাওয়াতই পড়া বোঝায়, কিন্তু যে কোনো জিনিস বা বই পড়াকেই তেলাওয়াত বোঝায় না। তিলাওয়াত হল আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ গ্রন্থ, বিশেষ করে পবিত্র কোরআন পড়া। এই কোরআন পড়ার জন্য কিছু নিয়মকানুন, যাকে ব্যাকরণ বলা হয়, সেগুলো মেনে চলতে হবে। কোরআনের পরিভাষায় এই নিয়মকানুনকে বলা হয় তারতিল। রেওয়ায়েতে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটি শব্দ স্পষ্ট উচ্চারণ করে পড়তেন। অপর বর্ণনায় এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি নামাজেও এমনভাবে কোরআন তেলাওয়াত করেছেন যে যেখানে তাজবির বিষয় এসেছে সেখানে তিনি তাজবি পড়েছেন, যেখানে দোয়ার বিষয় এসেছে সেখানে দোয়া করেছেন, এবং যেখানে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার বিষয় এসেছে সেখানে তিনি আশ্রয় প্রার্থনা করেছেন।
তারতিল মানে কোরআন থেমে থেমে পাঠ করাকেও বোঝায়, তাড়াতাড়ি বা দ্রুত গতিতে না পড়াই শ্রেয়। ধীরে ধীরে প্রতিটি শব্দ সুন্দরভাবে মুখে উচ্চারণ করে পড়ার একটা মাহাত্ম্য আছে। তা হল এক একটি আয়াত পড়ে থামলে বা বিরতি নিলে মন আল্লাহর বাণীর অর্থ ও তার দাবিকে পুরোপুরি উপলব্ধি করতে পারবে এবং তার বিষয়বস্তু দ্বারা প্রভাবিত হবে। তারতিলের ভেতর কোরআনের প্রতিটি শব্দের বিশুদ্ধ উচ্চারণ করার বিষয়টিও রয়েছে। উচ্চারণের ক্ষেত্রে দুটি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। একটি হল মাখরাজ বা উচ্চারণ স্থান। প্রতিটি ধ্বনি বাক প্রত্যঙ্গের ঠিক কোন স্থান থেকে উচ্চারিত হবে সেটি জানতে হবে। আরেকটি হল সিফাত বা শব্দের অবস্থা বা গুণাবলী অনুযায়ী উচ্চারণ করা। কোরআন তিলাওয়াতের এই ব্যাকরণকে তাজবিদ বলা হয়। তাজবিদ জানার কোনো বিকল্প নেই।
কোরআনকে সুন্দর করে সুরেলা কণ্ঠে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে, সেই সাথে কোরআন দেখে দেখে পড়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। কারণটা হলো কোরআনের আয়াতের দিকে তাকালে এবং কানে সেই দেখা আয়াতের তেলাওয়াত শুনলে চোখ এবং কানের উপর তার প্রভাব পড়ে, সেই প্রভাব চূড়ান্তভাবে অন্তরে গিয়ে আসন গাড়ে। দেখে দেখে কোরআন পড়লে চোখের অসুখ বা ব্যথা বেদনা ভালো হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চোখ ব্যথা করছিল, জিব্রাইল আলাইহিসসালামকে জানালাম, জিব্রাইল আমাকে বলল সবসময় কোরআনের উপর দৃষ্টি নিবদ্ধ রাখুন।
একজন কারি কতটুকু তিলাওয়াত করবেন সেটাও কিন্তু একটা বিবেচ্য বিষয়। পবিত্র কোরআনে বলা হয়েছে, তাই কোরআনের যতটা পরিমাণ সহজেই পড়া যায় ততটাই পড়তে থাকো, নামাজ কায়েম করো, যাকাত দাও। ইমাম সাদেক আলাইহিসসালাম থেকে একটি বর্ণনা এসেছে, কোরআন হচ্ছে আল্লাহর সাথে তার বান্দাদের একটা চুক্তিপত্রের মতো। সুতরাং আল্লাহর বান্দাদের তথা মুসলমানদের উচিত চুক্তি অনুযায়ী কাজ করা এবং প্রতিদিন 50 আয়াত তেলাওয়াত করা। আমরা যেন দৈনিক অন্তত 50 আয়াত তেলাওয়াত করার অভ্যেস গড়ে তুলতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক চেয়ে পরিসমাপ্তি টানব আজকের আলোচনা। ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, আমাদের নতুন ধারাবাহিক ইরান ইরাক যুদ্ধের ইতিহাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। অনুষ্ঠানটি উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আপনাদের হয়তো জানা আছে, 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের এক বছর পর 1980 সালে দেশটির উপর ইরাকের মাধ্যমে চাপিয়ে দেওয়া হয় এক দীর্ঘমেয়াদী রক্তক্ষয়ী যুদ্ধ। ইরাকের তৎকালীন সাদ্দাম সরকারের আগ্রাসনের ফলে সৃষ্ট ওই যুদ্ধ 3 দশকেরও বেশি সময় আগে শেষ হয়ে গেলেও ওই যুদ্ধ সম্পর্কে মানুষের জানার আগ্রহে এখনও ভাটা পড়েনি। নতুন এই ধারাবাহিক আলোচনায় আমরা ইরান ইরাক যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
১৯৮০ সালের 22 সেপ্টেম্বর ইরাকে বাথ সরকারের সেনাবাহিনী জল, স্থল ও আকাশপথে ইরানের উপর ব্যাপক আগ্রাসন শুরু করে। ওই আগ্রাসনের কয়েকদিন আগে ইরাকের তৎকালীন স্বৈরশাসক সাদ্দাম হোসেন টেলিভিশন ক্যামেরার সামনে দুদেশের মধ্যে 1975 সালে স্বাক্ষরিত আলজিয়ার্স সীমান্ত চুক্তি ছিঁড়ে ফেলেন। ইরাকি বাহিনী আগ্রাসনের প্রথম প্রহরেই ইরানের রাজধানী তেহরানের পাশাপাশি আহওয়াজ, তাবরিজ, হামেদান ও আবাদান বিমানবন্দরে হামলা চালায়। গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে খুররাম শাহর ও আবাদানের মতো ইরানের সীমান্তবর্তী শহরগুলির মানুষের ঘুম ভাঙে। এভাবে ইরানের উপর 8 বছরের যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়। দেশ প্রতিরক্ষার লক্ষ্যে যুদ্ধে যাওয়ার জন্য সারা ইরানের তরুণ ও যুবকদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়।
ইসলামী ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই আগ্রাসন অব্যাহত রাখার ব্যাপারে ইরাক সরকারকে হুঁশিয়ার করে দেন। তিনি বলেন, সাদ্দামের মতো আমেরিকার ক্রেরণকরা যেন একথা না ভাবে যে তাদের আগ্রাসনের জবাব আমরা দিতে পারব না, তবে আমরা চেষ্টা করব আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে আঘাত হানতে এবং ইরাকের সাধারণ মানুষের ক্ষতি না করতে। ইরাকি বাহিনী যখন এই আগ্রাসন শুরু করে তখন ইরানের নয়া ইসলামী সরকারের বয়স মাত্র ১৯ মাস। তখন ইরানের ভেতরে কয়েক হাজার বছরের পুরনো রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার শেকড় উৎপাটনের কাজ চলছে। এতদিন আমেরিকার পদলেহনের জন্য যে সেনাবাহিনী গড়ে তোলা হয়েছিল তাতে ব্যাপক সংস্কার আনা হচ্ছে। ইমাম খোমেনির নির্দেশে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC সবেমাত্র গঠিত হয়েছে। অর্থাৎ সামরিক দিক দিয়ে কোনো অবস্থাতেই ইরান যুদ্ধ করার অবস্থায় ছিল না। অবশ্য বছরখানেক যেতে না যেতেই ইরানের সেনাবাহিনী ও IRGC তাদের পূর্ণ শক্তি ফিরে পায় এবং বীর বিক্রমে আগ্রাসন প্রতিহত করে। ইরানের পাল্টা আক্রমণে সাদ্দামের আগ্রাসী বাহিনী বহু ফ্রন্টে পিছু হটে যায়।
ইরানের নয়া ইসলামী সরকারকে ক্ষমতাচ্যুত করতে যে আগ্রাসন চালানো হয় তার ফলে উল্টো ইরানি জনগণের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার হয় এবং ইসলামী সরকারের ভিত শক্তিশালী হয়। গোটা পশ্চিমা বিশ্ব ও তাদের আরব দেশররা একদিকে ইরাকের সাদ্দাম সরকারকে সব ধরনের অত্যাধুনিক সমরাস্ত্র দিয়ে সাহায্য করে, অন্যদিকে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে সমরাস্ত্র আসার সব পথ বন্ধ করে দেয়। এই অবস্থায় ইরানি জওয়ানরা ন্যূনতম সমরাস্ত্র ও রসদ নিয়ে ইতিহাসের নজিরবিহীন প্রতিরোধ গড়ে তোলেন। আগ্রাসী বাহিনীর হাত থেকে মাতৃভূমি রক্ষা করার লক্ষ্যে হাজার হাজার ইরানি জওয়ান বুকের তাজা রক্ত ঢেলে দেন।
ইরানের ইসলামী সরকার ব্যবস্থাকে উৎখাত করার লক্ষ্যে তৎকালীন প্রাচ্য ও পাশ্চাত্যের সকল শক্তি যখন ইরাক সরকারের পেছনে ঐক্যবদ্ধ, তখন ইরানি জনগণ এককভাবে তীব্র প্রতিরোধ গড়ে তুলে নিজেদের শক্তিমত্তার জানান দেয়। যুদ্ধের প্রথম বছরে আগ্রাসী বাহিনী ইরানের সীমান্তবর্তী কিছু এলাকা দখল করে নিলেও দ্বিতীয় বছর থেকে ইরানি সেনাবাহিনী আগ্রাসী সেনাদেরকে সীমান্তের ওপারে হটিয়ে দিতে সক্ষম হয়। আট বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের এই বীরত্বগাথা ইরানের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির উপর ব্যাপক প্রভাব ফেলে। ইসলামী বিপ্লবের পর ইরানে যতগুলো নামকরা সিনেমা নির্মিত হয় তার প্রায় সবগুলো আট বছরের ওই যুদ্ধের কাহিনী অবলম্বন করে নির্মিত হয়েছে।
আট বছরের ওই যুদ্ধে বিশ্বের 58টি দেশ একযোগে ইরাকের সাদ্দাম সরকারকে পৃষ্ঠপোষকতা দেয়। এমনকি বহু দেশ থেকে যুবকরা সরাসরি এসে সাদ্দাম বাহিনীর হয়ে যুদ্ধে অংশ নেয়। ফলে ইরানে যে অসহায় অবস্থার সৃষ্টি হয় তা ইতিহাসে বিরল। এই অসহায়ত্ব ইরানি জওয়ানদের মরিয়া হয়ে আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উদ্বুদ্ধ করে। গোটা বিশ্বকে বিস্মিত করে ইরানি সেনাবাহিনী যে অকুতোভয় লড়াই করে তার ফলে আট বছরের যুদ্ধ শেষে ইরানকে এক ইঞ্চি ভূমিও হাতছাড়া করতে হয়নি। উল্টো ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানের নব্য প্রতিষ্ঠিত সেই ইসলামী সরকারের হাত শক্তিশালী হয় এবং মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে একটি প্রবল শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে।
আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে আট বছরের ওই যুদ্ধের প্রভাব কারো অজানা নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তখন পর্যন্ত আর কোনো যুদ্ধ এত বেশি প্রভাব বিস্তার করতে পারেনি। বিগত ৪০০ বছরে ইরানের সঙ্গে ওসমানীয় সাম্রাজ্যের কয়েক দফা বড় ধরনের যুদ্ধ হয়, কিন্তু সেসব যুদ্ধের সঙ্গে এবার গোটা বিশ্ব সাদ্দামের মাধ্যমে ইরানের উপর যে যুদ্ধ চাপিয়ে দেয় তার তুলনা চলে না। তবে কেন সাদ্দামের নেতৃত্বাধীন ইরাকের বাথ সরকার ইরানে আগ্রাসন চালিয়েছিল তা নিয়ে বহুমুখী জল্পনা রয়েছে। কেউ কেউ সীমান্ত সমস্যার কথা বললেও বেশিরভাগ কৌশলগত বিশ্লেষকের মতে ইরাক ও ইরানের মধ্যে সীমান্ত বিরোধ বহু বছরের পুরনো এবং এটি এমন কোনো বিষয় ছিল না যা নিয়ে যুদ্ধ করা যায়। কিন্তু সাদ্দাম সরকার গোটা ইরান দখল করার প্রবল আকাঙ্ক্ষায় সীমান্ত বিরোধকে অজুহাত হিসেবে ব্যবহার করে।
প্রকৃতপক্ষে 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব হওয়ার পর বিশ্বব্যাপী যাতে এই বিপ্লবের প্রভাব ছড়িয়ে পড়তে না পারে এবং অন্যান্য দেশের ইসলামী আন্দোলনগুলো যাতে এই বিপ্লব থেকে অনুপ্রেরণা না পায় সে লক্ষ্যে ইরানের উপর ওই যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল। ইরানের ইসলামী বিপ্লব আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের বহু হিসাব নিকাশ ওলটপালট করে দিয়েছিল, যার ফলে আমেরিকা ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মতো দুই পরাশক্তিরই ক্ষতি হয়। কাজেই পরাশক্তিগুলোর ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জের ধরে ইরাকের বাথ সরকার ইরানে আগ্রাসন চালায়। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরে এ বিষয়ে আরো কথা বলার এবং তাতে আপনাদের সঙ্গ পাওয়ার আশা রইল।
এতক্ষণ যারা সঙ্গ দিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। বিশ্বব্যাপী আজকাল সোশ্যাল নেটওয়ার্ক বা সামাজিক যোগাযোগ মাধ্যম খুবই জনপ্রিয় এবং আলোচিত একটি বিষয়। বিশেষজ্ঞদের বক্তব্য হল, গণমাধ্যম এখন যাদের হাতে তারাই বিশ্ব পরিচালনা করছে, কেননা জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কি সমাজের জন্য সুযোগ সৃষ্টি করতে পারবে, নাকি এই গণমাধ্যম সমাজের জন্য হুমকি? এ বিষয়টি নিয়ে আমরা আজকের আসরে কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো গণমানুষের ব্যবহারের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে। শিশু কিশোর থেকে শুরু করে একেবারে বয়োবৃদ্ধ পর্যন্ত এই মাধ্যমগুলো ব্যবহার করছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, সরকারি অফিস, আদালত, কোম্পানি, বিভিন্ন দাতব্য সংস্থা, বাণিজ্যিক ব্র্যান্ড সহ সবাই এই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের উপস্থিতি বজায় রাখার চেষ্টা চালাচ্ছে। এই মাধ্যমটিতে বহু ইউজার বা ব্যবহারকারী সমবেত হয়। ব্যবহারকারীদের অনেক গ্রুপও তৈরি হয়। তারা তাদের প্রোফাইলগুলো পরস্পরে দেখতে পায়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো শুরুর দিকে বন্ধুদের সাথে এবং পরিচিতদের সাথে যোগাযোগ গড়ে তোলার সুযোগ দিত, বিভিন্ন গ্রুপের সদস্য হওয়ার সুযোগও দিত, ব্যক্তিগত পেজ খোলার সুযোগ সহ এ ধরনের আরও কিছু সুযোগ দিত। কিন্তু ইদানিং ইউজারদের আকৃষ্ট করার জন্য কিংবা ইউজারদের সংখ্যা বাড়ানোর জন্য জনমত জরিপ, অনলাইন গেম, ফিল্ম বা ভিডিও দেখার মতো আরও বহু সুযোগ দিচ্ছে।
যোগাযোগ মাধ্যমগুলোতে উপস্থিতির জন্য খুব একটা খরচও লাগে না, একইভাবে খুব বেশি পড়ালেখা জানারও প্রয়োজন পড়ে না। এর কারণ হল, অধিকাংশ সোশ্যাল মিডিয়াই বিভিন্ন ভাষা সাপোর্ট করে। অপরদিকে সোশ্যাল মিডিয়াগুলোর ব্যবহার পদ্ধতি বা গঠন প্রায় একই রকম। এগুলোর ব্যবহারিক শব্দ কিংবা পরিভাষাগুলো বেশ সহজ, ব্যবহারকারীরা সহজেই এগুলো ব্যবহার করতে পারে। এর ফলে যতই দিন যাচ্ছে ততই এই মিডিয়াগুলোর ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। ব্যবহারকারীরা নিজেদের স্বাধীন মত প্রকাশ করতে পারে বলে এই যোগাযোগ মাধ্যমে সবাই নিজের উপস্থিতি বজায় রাখতে আগ্রহী।
যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যবহারকারী এবং মিডিয়ার মাঝে দূরত্ব একেবারেই কম। মিডিয়াগুলোর অ্যাডমিনেরা ইউজারদের পোস্টগুলো পাঠানোর ক্ষেত্রে খুবই কম বাধার সৃষ্টি করে। বিভিন্ন সংস্থার সদস্য হওয়ার মাধ্যমে বিচিত্র বিষয়ে আলোচনা পর্যালোচনায় অংশ নিয়ে নিজস্ব মতামত প্রকাশ করার সুযোগ থাকার কারণেও যোগাযোগ মাধ্যমগুলোর প্রতি সবার আগ্রহ বাড়ছে। এসবের বাইরেও ব্যক্তিগত পেজ খোলার সুযোগ থাকায় যোগাযোগ মাধ্যমের প্রতি ব্যবহারকারীদের আকর্ষণ বাড়ছে। সমাজের যেসব লোক সাধারণত কিছুটা নিস্পৃহ এবং জনগণের সাথে যাদের যোগাযোগ খুব একটা নেই, তাদেরকেও যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন বিষয়ে তাদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, ব্যক্তিগত বিশ্বাস অসংখ্য ব্যবহারকারীর সাথে শেয়ার করতে দেখা যায়। যোগাযোগের সাইটগুলোতে পুরনো বন্ধু বান্ধবদের খুঁজে পাওয়া যায়, নতুন বন্ধু বান্ধব তৈরি করা যায়, একইভাবে নিজেদের বৃত্তের বাইরের অনেককেও আমন্ত্রণ জানানো যায়।
কিন্তু গেল কয়েক বছরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মানুষের জীবনযাপন পদ্ধতিতে মৌলিক কিছু পরিবর্তন এনেছে। এই পরিবর্তনগুলো যদিও বিভিন্ন সমাজের অর্থনৈতিক পরিস্থিতি, সাংস্কৃতিক ও ভৌগোলিক এলাকাভেদে তারতম্য রয়েছে, তবে এটাও ঠিক যে এই পরিবর্তনকে যেমন অস্বীকারও করা যাবে না, তেমনি পরিবর্তন যে অপরিহার্য তাও বলার সুযোগ নেই।
এতক্ষণ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর যেসব বৈশিষ্ট্যের কথা বললাম, সেদিক থেকে এই মাধ্যমটিকে এমন এক দ্বিধারী ছুরির সঙ্গে তুলনা করা যেতে পারে যার এক পাশ খুবই তীক্ষ্ণধার এবং বিপজ্জনক, আরেক পাশ নরম এবং বিপদহীন। তাই দায়িত্বশীলদের পক্ষ থেকে কিংবা পরিবারের পক্ষ থেকে এই যোগাযোগ মাধ্যমটি ব্যবহারের ব্যাপারে যদি যথাযথ ব্যবস্থা নেওয়া না হয়, অর্থাৎ এই মাধ্যমটির সঠিক ব্যবহার যদি নিশ্চিত করা না হয়, তাহলে নিঃসন্দেহে নৈতিক অবক্ষয় ও সামাজিক বিপর্যয় ঘটবে। উদাহরণ হিসেবে বলা যায়, ফেসবুক ব্যবহারের নীতিমালায় উল্লেখ করা হয়েছে 13 বছরের নিচে কেউ এই মাধ্যমটির সদস্য হতে পারবে না। কিন্তু কে শোনে কার কথা? বেশিরভাগ শিশু কিশোরী নিজেদের বয়স বেশি করে দেখিয়ে এই সাইটের সদস্য হয়, যা খুবই বিপজ্জনক।
পরিসংখ্যানে দেখা গেছে 13 বছরের কম বয়সী 5 থেকে 8 মিলিয়ন অর্থাৎ 50 থেকে 80 লক্ষ শিশু ফেসবুকের সদস্য। তদুপরি নবজাতকের জন্য ফেসবুক আইডি তৈরি করা বা শিশুর প্রোফাইল তৈরি করে রাখাটাকে নিজেদের দায়িত্ব বলে মনে করে অনেক বাবা মা। এ ব্যাপারটা কোনো একটি দেশের মাঝে সীমাবদ্ধ নেই, বিশ্বজুড়ে এমনটি ঘটছে। কিন্তু শিশুরা কেন আসছে ফেসবুকে, এই প্রশ্নটি উঠতেই পারে। আসলে ফেসবুকে শিশুদের উপস্থিতির কারণ দুটি। এক, বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেটের ব্যবহার এবং তার প্রচণ্ড প্রভাব। দুই, ইন্টারনেট ব্যবহারের জন্য মোবাইল ফোন, ট্যাবলেট, ল্যাপটপের মতো ডিভাইসগুলোর সহজ ব্যবহার। যেভাবেই ইন্টারনেট ব্যবহারের অভ্যেস গড়ে উঠুক না কেন, এটা যে শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর তাতে কোনো সন্দেহ নেই। ইন্টারনেট নেটওয়ার্কটি বড়দের জন্যই করা হয়েছে, সে কারণেই ছোটদের ব্যবহারের উপর সীমাবদ্ধতা রয়েছে।
এখানে এমন কিছু বিষয়ে অপরকে আমন্ত্রণ জানানো যায় যা ছোটদের জন্য উপযোগী নয়, কিন্তু এই মাধ্যমে শিশু নিজেও সে আমন্ত্রণ জানাতে পারে কোনো রকম বাধা ছাড়াই। এভাবে একটি শিশু বেড়ে ওঠার সূচনাতেই বিপথে চলে যাওয়ার আশঙ্কা থাকে, যা পুরো সমাজ ব্যবস্থার জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শিশুদের অবাধ বিচরণের উপর সুনিয়ন্ত্রণ আরোপ করা না গেলে শিশুদের সুস্থ বিকাশের পথ সুগম না হবার পরিবর্তে এই মাধ্যমটি শিশুর সার্বিক অবক্ষয়ের ক্ষেত্র সৃষ্টি করবে। বলা বাহুল্য, শিশুরা এমন অনেক বিষয়ের প্রতি ঝুঁকে পড়ে যে বিষয়ে তাদের অভিভাবকদেরও পূর্ব অভিজ্ঞতা থাকে না। এমনকি শিশুরা অনেক সময় সাইবার ক্রিমিনালের মতো দুষ্ট লোকদের খপ্পরে পড়ে বাবার ব্যাংক অ্যাকাউন্ট সহ গোপনীয় বহু তথ্য দিয়ে মারাত্মক সমস্যা সৃষ্টি করে বসে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো শিশুদের শরীরের উপরও বিরূপ প্রভাব ফেলে, যেমন আর্থারাইটিস, অবিসিটি বা স্থূলতা রোগ, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া, একাকী নির্জনে থাকা, ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে পড়া ইত্যাদি সমস্যা আক্রান্ত হয়ে পড়ে। মার্কিন মনোবিজ্ঞানী জেই গিড যথার্থই বলেছেন, 5 বছর আগে একটি শিশু আনুমানিক 6 ঘন্টা সময় গণমাধ্যমের সাথে কাটাত, কিন্তু এখন কাটায় 11.5 ঘন্টার মতো। শিশু কিশোরদের কাজকর্মে তাই ব্যাপক পরিবর্তন এসেছে। খাবারের মতো বেঁচে থাকার জন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মতো প্রযুক্তিও শিশুদের জন্য একই রকম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজকালের শিশুরা ডিজিটাল নেটিভসে পরিণত হতে যাচ্ছে।
শিশুদের সাথে পার্কে, স্কুলে, বিনোদন কেন্দ্রে, রাস্তাঘাটে অনেক মূর্খ লোক মোবাইলে ইন্টারনেটের কল্যাণে গণমাধ্যম নিয়ে সময় কাটাচ্ছে। আসলে নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিত হওয়ার কৌতূহল বাচ্চাদের থাকাটাই স্বাভাবিক, কেননা তাদের মনটা এখন সেগুলোর দিকে ঝুঁকছে। তাদের চিন্তা ভাবনা, স্বপ্ন কল্পনা সব কিছুই প্রযুক্তি নিয়ে, এগুলোকে তাই অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুতরাং দায়িত্বটা পড়ে মুরব্বীদের উপর। শিশুদের সঠিকভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে অভিভাবকগণ সতর্ক ও সচেতন হবেন, এটা এখন সময়ের দাবি। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।